Gelmiştim bazıları onun sabır ve adık atarız duyduğu kuradan çıksamışla Prabhupada ki
Jai
Hari Nama Sankirtana ki
Jai
Samaveta Bhakta Vinda ki
Jai
Nitai Gaura Pramanande
Hari
Om Magyana Timirandhasya Jnananjana Sulakaya তো এখানে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ ১৬ অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে। এখানে প্রথম কয়েকটি শ্লোকে দৈবাসুর মানে দেবতা আর অসুর এই যে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, মানে যারা দৈবগুণ সম্পন্ন তাদের স্বভাব কিরকম, যারা আসুরিক গুণ সম্পন্ন তাদের স্বভাব কিরকম। তো ভগবদ গীতায় টোটাল ১৮টি অধ্যায় আছে, তাই না? এই ১৮ অধ্যায়কে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ৬টি অধ্যায় বলা হয়েছে কর্ম সাপক, মানে কর্ম ব্যতিরেকে তো কিছু হবে না, তাই না? কর্ম করতেই হবে। ভগবান কৃষ্ণ বলছেন ভগবদ গীতায় যে তুমি পাপ কর্ম করো না। আমরা সবাই জানি যে পাপ কর্ম করা ভালো নয়। কি কর্ম করা ভালো? পুণ্য কর্ম করা ভালো। সবাই জানে পুণ্য কর্ম করা ভালো। তো ভগবান বলছেন না, পাপ কর্ম করো না, পুণ্য কর্ম করো না, দুটো কর্ম বন্ধনের কারণ হবে। পাপ কর্ম করলে পাপের ফল ভোগ করতে জড় জগতে থাকতে হবে, পুণ্য কর্ম করলে পুণ্যের ফল ভোগ করবার জন্য জড় জগতে থাকতে হবে। তো জড় জগতের দুঃখ আনলে মারাশতম। তো পাপ করবো না, পুণ্য করবো না, তাহলে কি চুপচাপ বসে থাকবো, নিষ্কর্ম হয়ে বসে থাকবো? তো ভগবান বলছে না অর্জুন, তুমি সেটাও পারবে না। দেখুন ভগবান বলছে না না পাপ পুণ্য করো না, তুমি অর্জুন ভালো খুশি হয়ে গেছে, তার ভালো আমাকে যুদ্ধ করতে হবে না। তো ভগবান বলছে না না অর্জুন তুমি পারবে না, কেন? কর্ম ব্যতিরেকে মানুষ এক মুহূর্তে থাকতে পারে না। কর্ম না করলে কৃষ্ণ বলছেন যে তোমার জীবিকা নির্বাহ করবে কি করে, কৃষ্ণ বলছেন একথা। তো আমরা কি মনে করি কর্ম মানে কি? কর্ম মানে ও ওর কোন কাজকর্ম নেই বলি, কাজ কর্ম করে না বসে থাকে। কর্ম মানে আমরা ভাবি যে চাকরি করতে যাবে, বিজনেস করতে যাবে, মাঠে কোদাল কোবতে যাবে, কর্ম করছে। ঘরে যে বসে থাকে সে কি করে? কোন কর্ম করে? করে না? করে। যে চোখ পাতা ফেলছে এটাও একটা কর্ম, যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে এটা কর্ম, যে খাচ্ছে এটাও কর্ম, এ ছাড়া থাকতে পারবে কেউ? তাহলে ভগবান তো এক ক্ষণ কর্ম ভিতরে থাকতে পারবো না। সেজন্য ভগবান প্রথমে কর্মের সম্পর্কে বর্ণনা করেছেন যে তুমি কর্ম করে কর্মের ফল আমাকে দাও, এটা কর্মশতক বর্ণনা করা হয়। তো মাঝে সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ৬টি অধ্যায়তে ভক্তিযোগের কথা বলা হবে। ভগবানের বিভূতি, তার ঐশ্বর্য এসব শুনে জীবের ভগবান প্রতি ভক্তি হবে। তাহলে ১২ অধ্যায় ভক্তির শ্রেষ্ঠতা কথা বর্ণনা করা হচ্ছে। শেষ ৬টি অধ্যায় ১৩ অধ্যায় থেকে ১৮ অধ্যায় এক বলে যে জ্ঞান শতক। প্রথম ৬টি অধ্যায় কি বলা হয়েছিল?
কর্ম শতক।
মাঝে ৬টি অধ্যায়
ভক্তি শতক।
শেষ ৬টি
অধ্যায় জ্ঞান শতক।
তো এই জ্ঞান শতকে যা কিছু বর্ণনা করা আছে এগুলি আমাদের জীবনে প্রয়োগ করার মতন, জীবনে জানার মতন আর প্রয়োগ করার মতন। তো এখানে তিনি বর্ণনা করছেন বিশেষ করে যে আসুরিক স্বভাবটি কি আর দৈব স্বভাবটি কি। তো ভগবান কৃষ্ণ ভগবত গীতা বলছেন যে এই জগতে দুই প্রকারের জীব আছে। কোন জগতে দুই প্রকার জীব আছে? এই জগতে। কিন্তু আসলে জীব কয় প্রকারের আছে? আসল জীব আছেন মুক্ত জীব আর বদ্ধ জীব। মুক্ত জীব কারা? না সবসময় ভগবত ধামে আসে তারা মুক্ত জীব, নিত্য মুক্ত আর নিত্য বদ্ধ। আমরা কি নিত্য মুক্ত না নিত্য বদ্ধ? আমরা বদ্ধ। তো বদ্ধ জীবের মধ্যে আবার দুই প্রকারের আছে, একটা একটা আশ্চর্য স্বভাব আছে আর একটা দৈব স্বভাব আছে। তো আশ্চর্য স্বভাবকে আর দৈব স্বভাবকে এটা আমরা কি করে জানব? এখানে ভগবান কৃষ্ণ তিনি বর্ণনা করে বলছেন যে আশ্চর্য স্বভাবের লোকের লক্ষণ কি রকম হবে, আর ভালো যারা দেবতা গুণ সম্পন্ন লোকেদের স্বভাব কিরকম হবে। তো যারা দেবতা গুণ সম্পন্ন লোক হবে তাদের স্বভাব কি হবে? তারা ভয় শূন্যতা, ভয় পাবে না। এই জগতে এরকম কেউ আছে যে ভয় পায় না? তার পিপিলিকা থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সবাই ভয়তে দৌড়ায় পালায়। শিব পালাচ্ছেন, কার ভয়তে পালিয়েছিলেন? কি ভয়তে পালায় না, শিব কাউকে ভয় করে না, শিব তো নিজেই কাল মহাকাল, সে একমাত্র কৃষ্ণকে ভয় পাবে, আর কাউকে ভয় পাবে না, আর কাউকে ভয় পাবে না। আসলে যখন ভস্মাসুর শিবের পিছনে দৌড়াচ্ছে না, হাতে দিলে আর ভস্ম হয়ে যাবে, সবাই শিব পালাচ্ছে, ভয় তো পালাচ্ছে না। শিব অত্যন্ত তার ভক্তের প্রতি করুণা, বলছে আমার ভক্ত বুঝতে না পারে আমার এরকম অকল্যাণ করতে, শিব চাইলে তো সঙ্গে সঙ্গে তাকে ভস্ম করে দিত। ভস্ম শুরু কি শিব থেকে বড় হয়ে গেছে নাকি? শিব ভয়তে পালাবে? কিন্তু সে ভক্ত বস্তব, শিব তার ভক্তের খুব ভালোবাসে, সেই জন্য তার কোনো অনিষ্ট করতে চায় না, শিব কাকে একমাত্র মহাকালের যে কাল তিনি হলেন কৃষ্ণ, তাকে ভয় পাবে। তো জগতে সবাই ভয় পাবে, ভয়ের কারণ কি? এই জগতে সবাই ভয় পায় কেন? ভয়ের কারণ কি?
অনিশ্চয়তা,
নিশ্চয়তা নেই, পাবে কি পাবে না,
সবকিছু আনসার্টেনিটি।
কেউ যদি তোমার সামনে এখন 1 কোটি টাকা নিয়ে রেখে দে, ও বলছে টাকা রাখি দিলে কি হবে, আর কিনে পালাবে তার ভয় থাকবে। এগুলো সব হচ্ছে গৌণ, এগুলো গৌণ কারণ, এগুলি ভয়ের গৌণ কারণ। তো ভয়ের মূল কারণ বর্ণনা করছেন ব্রহ্মা ভাগবতে, যে ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তৎসাৎ ঈশা অপতিষ্ঠ বিপর্যয় অস্মৃত। ভয়ের মূল কারণ হচ্ছে যে আমরা ভগবান থেকে মুখটাকে ফিরিয়ে রেখেছি। দ্বিতীয় অভিনিবেশ ঈশা অপতিষ্ঠ, মানে যখন যে ভগবানকে পিছনে রেখে মুখটা ঘুরায় তখন দ্বিতীয় বস্তুর উপর অভিনিবেশ করে, এই শরীরের উপর অভিনিবেশ করে, এই শরীরটাই সবকিছু। শরীর চলে গেলে আমি কি করে সুখ পাব, হ্যাঁ শরীর না পেলে কি করে সুখ পাব, এই দ্বিতীয় বস্তুর উপর যখন অভিনিবেশ করে তখন ভয় সৃষ্টি হয়। ঈশা অপতিষ্ঠ বিপর্যয় অস্মৃত, ভগবান সঙ্গে আমাদের সম্পর্কের বিস্মৃতি আমাকে ভয় এনে দিচ্ছে। ঠিক যেরকম হাওড়া স্টেশনে একটা বাচ্চা তার বাবার হাত ধরে হাওড়া স্টেশনে ঘোরাফেরা করছে, তো হঠাৎ যদি বাবার হাত থেকে ছুটে যায় তাহলে কি অবস্থা হবে? কান্দবে, তাকে তুমি 1 কোটি টাকা দেবে, সে কান্না বন্ধ করবে, যা দিলে বন্ধ করবে না, আমার বাবার হাতে ভয় পেয়ে গেছে। আমার সবাই পিতৃ হরা সন্তান, বাবার হাত ছেড়ে দিয়েছি, বাস ভয় এসে গেছে। তাহলে সেই ভয় শূন্যতা হবে। তো ভয় শূন্যতা কিভাবে আসবে? যদি আমরা আমরা বাবাকে চিনতে পারি তাহলে আর ভয় লাগবে না, তাই না? যে অবস্থায় আমরা থাকি না কেন, আমি নিশ্চয়তার মধ্যে থাকি, অনিশ্চয়তার মধ্যে থাকি, জীবন মধ্যে থাকি বা মৃত্যুর মধ্যে থাকি, যে অবস্থায় থাকি। অনেক লোকেরা বলে আরে এই ভগবানের ভক্ত হয়েছে, হ্যাঁ এই তো খেতে পায় না, এই গরিব হয়ে পড়েছে, যারা ভক্ত নেই তারা কত সুন্দর ধনী, টাকা পয়সা ঘর বাড়ি, এটা বিচার করে। কিন্তু ভগবানের ভক্ত ওই অবস্থা নিজেকে সুখী মনে করে, ভগবান ভক্ত কখন ভয় পায় না। কিরকম ভয় পায় না? ঠিক যেরকম একটা বাবা তার শিশুকে হাতে ধরে, তাই না, তো খেলা করছে, তো খেলার সময় কখন আকাশে ছুঁড়ে মারছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে না, ফের আবার ধরে ফেলছে, আবার ফেলে দিচ্ছে, আবার ধরে ফেলছে, করেছে বাড়িতে এরকম তোমার সবাই করো, বাচ্চার সঙ্গে খেলা করো, যখন এরকম করে বাচ্চাকে কান্না করে না হাসে?
হাসে।
আচ্ছা, তো যখন বাচ্চাকে বাবা ধরে রেখে তার কোন চিন্তা নেই, বাবা ধরেছে, ভয় পাওয়ার কিছু নেই, হাসছে। আর যখন বাবা বাচ্চাকে আকাশে ছুঁড়ে ফেলে দেয় তখনও সে হাসছে, তখন তার কোনো ভয় নেই, তখন তো খুব বিপদ, পড়ে গেলে একদম মারা যাবে, সে কেন ভয় পাচ্ছে না? সে আকাশে ছুঁড়ে মারলেও আমার বাবা আছে। ঠিক সেই রকমই যতক্ষণ আমার জানবো পিতা আমার রয়েছেন পরমেশ্বর ভগবান, যে কোনো ভয় থাকলেও সে ভয়ভীত হবে না। এই ভয় শূন্যতা এটা দৈব সম্পদ, আসুরীরা সবসময় ভয় পাবে, হিরে বাবা আমার কে নিয়ে যাবে, টাকা পয়সা কে নিয়ে যাবে, আসুরিক স্বভাব। এখানে বর্ণনা করে যারা ভগবানের ভক্ত দৈব স্বভাব সম্পন্ন, অসুর মানে কি যারা ভগবানকে জানে না, অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত হতে জানে না, ধর্মকে জানে না, অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতেও জানে না, তাদের শৌচ সদাচার এ সমস্ত কিছুই তাদের মধ্যে নেই। আর অসুর প্রকৃতির লোকেরা কি করবে না, সবসময় খুব দাম্ভিক হবে, তাদের বাসনার কোনো শেষ নেই, আজকে একটা পেলে কালকে আরেকটা পাই, আরেকটা পাই, আরেকটা পাই, কোনদিন শেষ হবে না। সে রাবণের মতন স্বর্গে সিঁড়ি বানিয়ে দেব, হ্যাঁ এরকম বাসনা করে। এটা অস্ত্র স্বভাব, দম্ভ, অভিমান, মদযুক্ত হবে। মদযুক্ত মানে কি? মদ মানে কি জানেন?
আসক্ত
না, মদ মানে মদ মানে
প্রাইড।
চার প্রকারের মদ আছে, এই হুইস্কি ব্র্যান্ডি এ নয়, ও আলাদা মদমত্ত হয়ে যায় না, চার প্রকারের আছে, জন্ম ঐশ্বর্য সুত শ্রীহী এদমান মধপুমান কুন্তিদেই বলছেন। এই চার প্রকারের লোক কখনই ভগবানকে আমন্ত্রণ করতে পারে না, কারা না, যাদের মধ্যে চার প্রকারের গর্ব থাকে। কি চার প্রকার গর্ব? না জন্ম, ও আমি ব্রাহ্মণ ঘরে, আমি খুব অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, হ্যাঁ সে কখনই ভগবান ঘরে জন্ম। আর ঐশ্বর্য, যাও আমি ধন সম্পদ টাকা পয়সা মা আমার কোন পড়ুয়া করি না, তো তারা পাবে না জন্ম ঐশ্বর্য। শ্রুত, যাদের বেশি বুদ্ধি আছে, পড়াশোনা করেছে, পণ্ডিত, হ্যাঁ অভিমানী, তাদের দ্বারা হবে না। অদ্বৈত ঠাকুর মহাপুরুষ জিজ্ঞাসা করেছেন যে তুমি, তোমাকে একটা বর দিব, তুমি কি তোমার অভিলাষ, বর চাও? তো অদ্বৈত আচার্য বলছেন প্রভু আমার একটা বর দেন, যারা পণ্ডিত অভিমানী তাদের কোনোদিন কৃষ্ণ প্রেম দেবে না, এই বোরাবার দরকার। শুনত, যারা বুদ্ধি আছে, বুদ্ধিমত্তা প্রকাশ করে, বিজ্ঞতা আধ্যাত্মিকতা, তারা কোনোদিন। আমরা যখন প্রচার হরিকথা প্রচার করি না, গ্রামের লোক সরল লোকদের কাছে বললে ওরা সব উন্নত তত্ত্বটা তাড়াতাড়ি বুঝবে, আর বড় বড় যারা লেখাপড়া করেছে তাদের কাছে বললে হ্যাঁ করে বসে থাকে, কি বলছে কিছু বুঝতে পারে না, একটা কথা বললে আরেকটা প্রশ্ন করবে। আমি স্কুল কলেজে গিয়ে প্রোগ্রাম করি, তো ছাত্ররা বসবে, মাস্টার মশাইরা বসে বসে আছে, আর ছাত্রদেরকে বললে ওরা সহজে বুঝতে পারে, সরল মন তাদের, আর মাস্টারদেরকে বুঝলে একটা কথা বললে আরেকটা কথা বুঝে ওরা। এখানে স্কুলে প্রোগ্রাম করলে বলে কোন মাস্টার এখানে থাকবে না, শুধু ছাত্ররাই থাকবে, উদ্ভট প্রশ্ন জিজ্ঞাসা করবে। তো এই যে শ্রুত বিদ্যার অভিমানী, তারা ভগবানের বাবা। আর স্ত্রী, আমি খুব সুন্দর, সৌন্দর্যের অভিমানী, এই চার প্রকারের মদ আছে, জন্ম ঐশ্বর্য শ্রুত স্ত্রী, তারা ভগবানকে কখনই পাবে না। তো এবার মদযুক্ত আর অশুচি, সবসময় অশুচি হয়ে থাকবে, আর সব কিছু করবে না, বিষয়ে তারা মগ্ন থাকবে, আর মৃত্যু পর্যন্ত শুধু কি করবে, ইন্দ্র সুখ ভোগ করবে, ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে পুতি, আর কোন ছেড়ে যেতে চাইবে না, সবসময় মৃত্যু পর্যন্ত আমি দেহ সুখ পাব। কিন্তু আসলে আমাদের বৈদিক বর্ণাশ্রম ধর্ম সেরকম নয়, আমাদের বৈদিক বর্ণাশ্রম ধর্ম আছে সংসার ভোগ করবে, ভোগের পরে একটা নির্দিষ্ট বয়স হয়ে গেলে আর সংসার ভোগের উপর নির্ভর না করে ভগবত উপর সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে। আমি একবার লস অ্যাঞ্জেলসে প্রচার করতে গিয়েছি, আমার একটা গুরু ভাই, গৃহস্থ গুরু ভাই, তো আমাকে ডেকেছে তার বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য, তো প্রসাদ খাওয়াইতে তারপরে একদম বিশ্রাম করছে, দক্ষিণা টক্ষিণা দিয়ে তাই বলছে আচ্ছা মহারাজ একটা প্রশ্ন আছে আমার। কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন আছে কি, এই যে আপনি সন্ন্যাস নিয়ে গেছেন, আমি তো গৃহস্থ, আমার ছেলে মেয়ে বউ সবাই আছে, বুড়ো হয়ে গেলে আমাকে দেখবে, তা আপনাকে কে দেখবে? ভয় লাগে না? কে আপনার দেখাশোনা করবে? ভয় লাগে না? আমার তো সব আছে, দেখাশোনা করবে, ঘর বাড়ি, তা আপনাকে কে দেখবে? এখন তো আপনি ঘুরছেন ঘুরছেন, সবাই দেখছে, বুড়ো হয়ে গেলে কে দেখবে আপনাকে? কিন্তু জীবনের একটা শেষ সময়ে এখনই সন্ন্যাস নাও বা এখন গৃহস্থ থাকো, কিন্তু সবাইকে প্রস্তুত হবে জীবনের একটা সময় সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করার জন্য। সেই জন্য আমাদের বর্ণাশ্রম সিস্টেম ছিল, 50 বছর পরে স্বামী স্ত্রী গৃহ ত্যাগ করে চলে যাবে, তার স্বামী স্ত্রী থেকে ঘর থেকে ছেলে মেয়ের উপরে নির্ভর করবে না। তারা এখনো আছে, আমি দেখছি নেপালে গিয়েছিলাম, গণ্ডকী নদী আছে, তার তীরে বুড়ো ঝুঁকড়ো বুড়ি বুড়ো বুড়ি, তারা স্বামী স্ত্রী সেখানে আছে। মানে জীবনের একটা বয়সে সম্পূর্ণ ভগবানের উপর নির্ভরশীলতা থেকে বাড়াতে, মৃত্যুর আগে যে জগৎ আমার কেউ নেই একমাত্র ভগবান, এই স্থিতিতে আসতেই হবে। তো আমরা স্বেচ্ছায় আসি বা না আসি, জবরদস্ত ভগবান তো আনাবে। আমার 10টা ছেলে স্ত্রী কোটি কোটি টাকার ব্যাংক ব্যালান্স, কিছু আমাকে সাহায্য করতে পারে? আমার জর্জ হ্যারিসন, হ্যাঁ আমাদের ভক্ত ছিল একজন জর্জ হ্যারিসন, তার কোটি কোটি টাকার মালিক, ক্যান্সার হয়ে গেছে, তো প্লেনে করে সব জায়গায় দৌড়াচ্ছে, প্লেনে করে যাও আর গরু গরি করে যাও, হ্যাঁ তোমার কে রক্ষা করবে? সেই জন্যই জীবনের একটা সময় ভগবানের উপর নির্ভরশীলতার মধ্যে থাকতেই হবে, কারণ সবাইকে তার কাছে আত্মসমর্পণ করতে হবে। যারা বৈষ্ণব হচ্ছে তাদের আর 50 বছর পর কি ভগবানের, সেটা তো প্রথম থেকে ভগবান উপর আত্মনির্ভরশীল, তাই না? তার ছেলে মেয়ে বউ কিনে থাকলেও, তারা বৃদ্ধ অবস্থাপন থাকলেও সে ভগবানকে আশ্রয় করে থাকে, হ্যাঁ ভগবানের উপরে। আর কিছু মৃত্যুকাল পর্যন্ত এই ইন্দ্রিয় ভোগের থাকা অভ্যাস ভক্তের থাকে না, তারা বুঝতে পারে যে একদিন ভগবান কেড়ে কুড়ে সব ইন্দ্রিয় ভোগের জিনিস, আমার সব ইন্দ্রিয় ভোগের জিনিস নিয়ে যাবে, শেষে কি নিয়ে যাবে? শেষে এই শরীরটাকেও নিয়ে যাবে,
কিছু থাকবে,
হ্যাঁ এই শরীরটাকেও নিয়ে যাবেন। তো ভক্তরা এইভাবে জানে, কিন্তু অভক্তরা জানে না। তারা কি করে, শত শত আশা পাশ শুধু কামক্রোধ, কামভোগ লাগি অর্থ অন্যাস বিরোধ। শত শত আশা পাস, পাস মানে জানো
বন্ধন,
পাস মানে দড়ি, এই আশার দড়িতে তারা বন্ধনে থাকবে। আর বন্ধনে থাকে কি করবে, এখানে বলা হচ্ছে তাদের স্বভাবটি কিরকম হবে, তাদের স্বভাব হবে ইদম অদ্যা লব্ধম, ও আজকে আমার অত টাকা লাভ হয়েছে, ইদম অদ্য মায়া লব্ধম, আজকে আমি অত টাকা পেয়েছি, ইমম প্রাপসে মনোরথম, ভবিষ্যতে আমার আরো টাকা পাব, আরো পরিকল্পনা বাড়াবো, ইদম অস্তি ইদম অপি মে ভবিষ্যতে পুনর্ধনম, এখন আমার অত ধন আছে, ভবিষ্যতে আরো ধন লাভ হবে, আরো টাকা পয়সা ঐশ্বর্য হবে, আরো কি হবে না, এ আমার শত্রু, একে আজকে আমি নাশ করেছি, কৃষ্ণ বলছে কথা, হ্যাঁ অসময়া হত শত্রু, আজকে আমার এই শত্রুকে নাশ করেছি, কালকে আর একটা শত্রুকে নাশ করো, সবসময় এই পরিকল্পনা চলছে, কে আমার ইন্দ্রিয় ভোগের রাস্তায় এসে দাঁড়ালো তাকে সঙ্গে সঙ্গে উড়িয়ে দেবো, শুধু এই চিন্তা সবসময়, আজকে অত পেয়েছি আর সারা রাত চিন্তা, কালকে গিয়ে আরো বেশি পাবো, আরো বেশি পাবো, আরো বেশি পাবো। আর আমাদের ইন্দ্রিয় ভোগের রাস্তায় যে দাঁড়াবে তাকে আমি শেষ করে দেবো, নিপাত করে দেবো, এই আশ্চর্য মনোবৃত্তি। আমার ইন্দ্রিয় ভোগের সামনে আমার শত্রু কি, আমার বাবা মা আসলে তাকে ফিনিশ করে দেবো, আর ভাই আসলে তাকে মেরে ফেলবো, ছেলে আসলে মেরে ফেলবো, যে আমার সামনে আসবে, আমার ভোগের সামনে আসবে। আপনারা খবর কাগজ পড়েন, খবর কাগজ কত লেখা হয়, কোনদিন বাদ যাবে না, যেদিনকে লেখা নেই, আমি বেঙ্গলে ও ইন্ডিয়াতে আমি দেখি তো, যে এই ভাই ভাইকে মেরে ফেলছে, স্বামী স্ত্রীকে মেরে ফেলছে, ছেলে বাবাকে মেরে ফেলছে, প্রতিদিন। একদিন একটা সংবাদপত্র বেরিয়েছে যে একটা লোক একটা স্ত্রীকে মেয়েকে বিয়ে করেছে, তার নামে 5 লাখ টাকার লাইফ ইন্স্যুরেন্স করেছে, তো লাইফ ইন্স্যুরেন্স মানে যদি মারা যাবে সব টাকাটা পাবে, তারপর তার বউকে মেরে ফেলে তার 5 লাখ টাকা লাইফ ইন্স্যুরেন্স টাকা চলে নিয়েছে। এ কেন, ইন্দ্রিয় ভোগ, টাকা, আমার টাকা লাগবে, সে স্ত্রী মরুক, যে আমার সামনে আসে তাকে মারতে হবে। বিদেশে একটা মহিলা দুটো বাচ্চা, কিছু চাইছে আর একটা মানুষকে বিয়ে করতে চাইছে, তার সঙ্গে ভোগ করবে। তো ওই মানুষটা বলছে তোমার দুটো বাচ্চাকে নিয়ে তোমাকে বিয়ে করবে না। তো কি করেছে, এই দুটো বাচ্চাকে নিয়ে সমুদ্র ধরে গাড়ির ভিতরে বসিয়েছ, বসিয়ে আর গাড়ি অ্যাক্সিলারেটর টিপে দুটো বাচ্চাকে সমুদ্রের মধ্যে পাঠিয়ে দিয়েছে। এই যে অসুর, আজকে সকালে মর্নিং লুকিং ফর দি অসুর, হোয়ার আর দি অসুর, দে আর অল জেন্টলম্যান, এই ফিট ফর টাই সুট ওয়ালা অসুর, সব দেখতে খুব টিপটপ। স্বভাবটি এই অসুরের মতো, আমার ভোগের সামনে যে আসবে তাকে আমি উড়িয়ে দেব, এই আশ্চর্য স্বভাব। আর এটা আস্তে আস্তে বাড়ছে। আপনি আজকে থেকে 50 বছর আগের একটা সংবাদপত্র পড়ুন, বাহির করুন, আর আজকের সংবাদপত্র বাহির করুন, দেখবেন আজকে থেকে 50 বছর আগে এইরকম মারামারি অত সংবাদ ছিল না। ছেলে বাবাকে মারতে, মা বাবাকে বাচ্চাকে মারতে ছিল না, এখন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যেহেতু কৃষ্ণ এখানে বলে দিয়েছেন যে অসুর প্রবৃত্তির লোকেরা এরকম চিন্তা করবে, কত পেলাম আর কত পাব, আর একটা শত্রুকে আমি শেষ করেছি আর একটা শত্রুকে শেষ করে দেবো, এরকম আমি কি ভাবো, ভাববো না ঈশ্বর আহম, আমি ভগবান, আমি ঈশ্বর, ঈশ্বর আহম, অহম ভোগী, সিদ্ধাহম, বলবান সুখী। আর সে মনে করে আমি ভোগী, আমার টাকা পয়সা ঘর বাড়ি, আমি সব থেকে সুখী, আমি সব থেকে বুদ্ধিমান, আমার কথা সবাই শুনে, আমি সবকিছু নিয়ন্ত্রণ করছি। হ্যাঁ, সেই রকম সে চিন্তা করবে, আমার আভিজাত্য সব আত্মীয় স্বজন আমার পিছনে ঘেরে রয়েছে। হ্যাঁ, এরকম সে চিন্তা করবে, আমার মতন বলবান সুখী আর কেউ নেই, আমি সব শত্রুকে নিপাত করে দিয়েছি। এরকম বললো না কে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, আরে প্রহ্লাদ তুমি আমার শরণাপন্ন হও, আরে বিষ্ণু বিষ্ণু কি বলছো, তুমি তুমি বুঝতে পারছো না জগতের সব শত্রুকে আমি শেষ করে দিয়েছি, আমি ভগবান। প্রহ্লাদ কি বললো, প্রহ্লাদ বলছে হ্যাঁ পিতা, আসলে আপনি সবসময় বাহারের দিকে দেখেন, তো বাহিরের সব শত্রুকে মেরে ফেলেছেন, তো কোনদিন নিজের দিকে তাকান না, আপনার ভিতরে সব শত্রু বসে আছে, আপনার কে সে শত্রু বসে আছে ভিতরে, না পরমাত্মার শত্রু নাকি, পরমাত্মা সবাই মিত্র, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, যে আপনার ভিতরে শত্রু বসে আছে আর সে শত্রু সবসময় আপনার নিষ্পেষিত করছে, আর নিজের শত্রুকে আপনি নিজে মেনটেন করে রেখেছেন ভিতরে, ভালো করে দুধ মাখন দিয়ে খাওয়াই রেখেছেন যত্ন করে, আর বাহিরের শত্রুকে মেরে ফেলে আপনি ভাবছেন আমি সব শত্রুকে বিনাশ করেছি। তো এইভাবে অসুস্থ হওয়া ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা তারা বিমোহিত হয়ে থাকে, নানা প্রকার দুশ্চিন্তা বিভ্রান্ত হয়, মোহ জলে বিজড়িত হয়, তারা কাম ভোগে আসক্তিত অসুর স্বভাব ব্যক্তিরা, হ্যাঁ অসুচি নরকে তারা পতিত হয়, তারা সবসময় উদ্বিগ্নের মধ্যে থাকবে, দুশ্চিন্তার মধ্যে থাকবে। বর্তমান কারা বেশি উদ্বিগ্ন, কারা বেশি দুশ্চিন্তায় আছে, যারা বড় বড় ধনী কর্পোরেট ম্যানেজার ম্যানেজমেন্ট, এখানে কি হচ্ছে, এখন একটা স্ট্রেস ম্যানেজমেন্ট বেরিয়েছে। হ্যাঁ, স্ট্রেস মানে যারা বড় বড় কোম্পানি সব কাজ করে না, তাদের মানে মাথা খাটিয়ে খাটিয়ে একদম মাথা গোল হয়ে গেছে, টাকা পয়সা স্ত্রী ঘর বাড়ি সব, কিন্তু রাত্রে একটু সুখে ঘুমাতে পারে না। আমেরিকা যাবেন, আমেরিকা আমাদের দেশে যেরকম চাল ডাল সবজি নুন সব দোকানে বিক্রি হয় না, ঘুমের বড়ি সেজে আসছে সব জায়গায় সেরকম বিক্রি হয়, ঘুমের বড়ি আছে, না ঘুমালে ঘুমাতে পারবে না, বড়ি না খেলে ঘুমাতে পারবে না, তত চিন্তা দুশ্চিন্তা ওগুলো স্ট্রেস। এর কলেজ তো সফিস্টিকেট বলে স্ট্রেস ম্যানেজমেন্ট, তখন স্ট্রেস ম্যানেজমেন্ট মানে কি, তোর জীবনে কোনদিন সুখ শান্তি নেই, তখন সেটা একটা ফ্যাশন হয়ে গেছে, আমি স্ট্রেস ম্যানেজমেন্ট করতে যাচ্ছি মানে আমি একটা কিছু বড় পজিশন আছে, তাহলে আমি স্ট্রেস ম্যানেজমেন্ট করতে যেতে হবে, স্ট্রেস ম্যানেজমেন্ট মানে খুব ভালো জিনিস। আর এই গুডবক বোকাদের জন্য আরেক দল এসে আবার সে স্ট্রেস ম্যানেজমেন্ট সেমিনার দিল, তারা কোটি কোটি টাকা লুটাচ্ছে, তারা একটা ভাউতা দিয়ে লেকচার দিচ্ছে, আর সে বড় বড় কর্পোরেট লোকেরা আসছে, আমাদের ভক্তরাও যাচ্ছে চৌপাটিতে, ভক্তরা গিয়ে অনেক কর্মী লোক আছে স্ট্রেস ম্যানেজারে টাকা তুলছে, আমাদের ভক্তরা গিয়ে আসল স্ট্রেস কি কেন সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। সর্বৈশ্বর্য প্রভু ও একটা লেকচার দেবে 40,000 টাকা নেয় স্ট্রেস ম্যানেজমেন্ট, সব বড় বড় লোকেরা তাকে শুনতে আসে, আর অন্যেরও তো আরো বেশি বেশি টাকা নেয়, ফলে করার জীবনে শান্তি দুশ্চিন্তা আর দুশ্চিন্তা। লোকেরা মনে করে কি যখন তোমাদের মালিক ভালো গাড়িতে যাচ্ছে তোমার খেটে খেটে মরছ আর মনে করছো আমার মালিক দেখ সে কি আনন্দ না আছে, ভালো গাড়িতে যাচ্ছে, অত বড় ভালো বাড়িতে থাকে, সে যে কি ঠেলায় মরছে ও জানে সে, তাই না? বউ হয়তো কার সঙ্গে পালাচ্ছে, মেয়ে হয়তো কাউকে ছেড়ে চলে গেল, এদিকে ইনকামটা একটা বেলা আছে ধরবে, সেলটা আসছে, সে তার দুশ্চিন্তায় মরছে। আর গরিব লোক কি করছে, শাগ ভাত তাই না খেয়ে দিয়ে সে একদম নাক ডেকে ঘুমাচ্ছে সারা রাত, চিন্তায় তার চিন্তা নেই, তাই না? আর ধনী লোক কোটি কোটি টাকা ইনকাম করছে সারা রাত তার ঘুম নেই, আর গরিব লোক তাকে দেখে মনে করছে আমি এরকম হলে কত ভালো হতো, আমার এরকম নেই তাহলে আমি মনে হয় দুঃখী। আসলে গরিব লোকের দুঃখী না, কিন্তু মনে করে দুঃখী, কেন তারা ধনী লোককে দেখে, ধনী লোক কে দুঃখে পড়ছে, গরিব লোক কখনই সে বুঝে না সে কথা। তো এই জগৎটাই এইরকম হয়ে গেছে, বিভ্রান্তি দুশ্চিন্তা। অসুরেরা সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকবে, তারা আত্ম অভিমান থাকবে, অভিমানী থাকবো আমি এইরকম, আর অনম্র খুব নম্র হবে না, মাথা ভগবান কাছে মাথা নিচু করবে না, ভগবান কাছে মাথা নিচু করবে না। আমি তো দেখছি আমাদের মায়াপুরে হ্যাঁ হাজার দর্শনার্থীরা আছে, তাহলে মন্দিরে ঢুকবে সে ভগবানকে তাকাবে কি সে স্যান্ডেলিয়ার দেখবে, এরকম ভগবান সামনে একটু ভগবানকে প্রণাম করতে হবে না, ভগবান প্রণাম করো না দাঁড়িয়ে থাকে এরকম করে, হিন্দুরা সব দাঁড়িয়ে থাকে এরকম করে। আর পরিবার নিয়ে এসছে যদি বা কেউ ভগবানকে একটু ইচ্ছা করে প্রণাম করবে ওর লজ্জা লাগে, যদি কেউ পরিবার লোক দেখে পেলাম লজ্জা, দণ্ডপত করতে লজ্জা পাবে, আবার ভগবানকে দণ্ডপত করতে লজ্জা পাবে, আর যদি শ্বশুর বাড়িতে যাবে শাশুড়িকে দণ্ডপত করতে খুব ভক্তি দেখাবে, স্ত্রী সন্তুষ্ট হবে, শাশুড়িকে শ্বশুরকে ভক্তি করে স্ত্রী সন্তুষ্ট হবে, সেটা দরকার আছে। ভগবান মন্দির গেলে তখন লজ্জা লাগছে, ভগবানকে দণ্ডপত করো তখন লজ্জা লাগছে। অনম্র, নম্রতা ভাব নেই, ধন মান হ্যাঁ এই মদান্বিত হয়, সব কি করবে না দম্ভ অহংকার হয়, সব প্রকারের অবিধিপূর্বক যজ্ঞ করবে, বড় যজ্ঞ করছে, নাম যজ্ঞ করছে, লোকে খাওয়াচ্ছে, ধর্মধ্বজি ও দেখো আমি কত বিরাট বড় করছি, এরকম হচ্ছে অসুর সব আমার বুঝতে পারে না, ও বিরাট বড় দানি, হ্যাঁ কিন্তু অসৎ পাত্রে হয়তো দান করছে, হ্যাঁ যজ্ঞ করছে, বহু ছাগল বলি দিয়ে যজ্ঞ করছে, এসব তমগুণের যজ্ঞ করছে, তো তমগুণের যজ্ঞ। তো এরকম এই অহংকার বল দর্প কাম ক্রোধ এতে বিমোহিত হয়ে যায়। আর ভগবান কি বলছেন, আমি এদের কি করবো জানো, তান অহং দেশত ক্রুরান সংসারেশু নরাধমান ক্ষেপামি অজস্রম অশুভম আসুরেশু জনিসু, আমি কি করব এই প্রকারের বিদ্বেষী ক্রুর, ক্রুর মানে জানেন সবাই ক্রুর নিষ্ঠুর, আর নরাধমদের আমি কি করব না এই সংসারেই অশুভ আসুরী জনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করব, এইরকম স্বভাব যাদের হবে আমি নরাধমদেরকে বারম্বার এই আসুরী জনিতে নিক্ষেপ করব। আর এই আসুরী জনিতে তারা পড়ে অর্জুন, এই আসুরের জন্য প্রাপ্ত হয় সেই মূঢ় ব্যক্তিরা জন্মে জন্মে আমাকে লাভ করতে অক্ষম হয় তার থেকে অধমগতি প্রাপ্ত হবে, আরো নিচে অন্ধকার থেকে অন্ধকার গ্রহে তারা প্রবেশ করবে, এরকম তাদের স্বভাব থাকবে, তারা আরো আশ্চর্যজনিত প্রবেশ করবে। আর এরকম কি হবে তাদের জন্য নরকের দ্বার খুলে যাবে, আসলে অন্ধকার থেকে অন্ধকার গিয়ে নরকের দ্বার খুলে যাবে। নরকের দ্বার জানেন, নরকের জানেন কয়টা দ্বার আছে, কটা দরজা আছে জানেন না কটা দরজা আছে, তো খ্রিস্ট বলছেন হ্যাঁ না ত্রিবিধম নরকশ্চেদম দ্বারম নাশনম আত্মনহ, ত্রিবিধম তিনটে দ্বার আছে, কাম ক্রোধ আসা লোভ, সেই কাম ক্রোধ লোভ নরকের দ্বার, তেজ তাহা নয় তিন সাধু ব্যবহার, এটা সাধুর ব্যবহার না, এই তিনটেই নরকের দ্বার, কি না কাম ক্রোধ আর লোভ, এই তিনটের যে বশবর্তী হবে হ্যাঁ তাহলে নরকের দরজা তার প্রতি উন্মুক্ত খোলা রয়েছে। তো এরকম ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কি সাধারণ, আমরা অনেক সময় ভক্ত হয়ে গেছি ভগবানের উপাসনা করছি কিন্তু সাধারণ কথাগুলো ভুলে যাই, কিন্তু এগুলো মনে রাখতে হবে। অবশ্য যে ভগবানের ভক্ত হবে তার মধ্যে এই সমস্ত স্বভাবগুলি অটোমেটিক আসে, সে ক্রূর হবে না, সে নিষ্ঠুর হবে না, কাউর ক্ষতি করলে তার সিদে লাগবে, হ্যাঁ কষ্ট হবে। তো সেজন্য ভগবান শেষে বলছেন কি, শাস্ত্রবিধি পরিত্যাগ করে যে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি বা সুখ বা পরম গতি লাভ করতে পারে না। যা শাস্ত্রবিধি উৎসর্জ বর্ততে কামকারতা, জীবনের কিছু কামনা বাসনা থাকবেই, কিছু সুখ ভোগ করতেই হবে, কারণ ভোগের ব্যতিরেকে কেউ থাকতে পারে না। কিন্তু ভোগ কর, কিভাবে ভোগ কর, না শাস্ত্র নির্দেশ অনুসারে ভোগ কর, শাস্ত্র নিয়ম পালন করে সে অনুসারে ভোগ কর। বেদশাস্ত্রে বিবাহের প্রথা রয়েছে, বিবাহ করা একটা সংস্কার, বিবাহ প্রথা করে তোমার কি করো না সুন্দর সংসার তৈরি কর। আর শাস্ত্র অনুসারে গৃহস্থ সংসার হলে অপর জীবের কল্যাণ কর, সব জীবকে খেতে দিতে হবে, নাকি জীবকে বধ করতে হবে না, জীবকে খেতে দিতে হবে, দরিদ্র লোকদেরকে সাহায্য করতে হবে, গৃহস্থ হয়েছ রান্না টান্না করে, হ্যাঁ প্রথম দেখতে হবে যে কোন অভুক্ত ব্যক্তি আছে, কেউ অভুক্ত ব্যক্তি নেই, তাদেরকে দিয়ে সেবাকে তারপরে গ্রহণ করতে হবে। তো ইন্দ্রিয় ভোগের সুন্দর ব্যবস্থা দেওয়া হয়েছে শাস্ত্রে, শাস্ত্র নির্দেশ অনুসারে ইন্দ্রিয় ভোগ করতে হবে, গৃহস্থের কর্তব্য কর্ম পালন করতে হবে। দেখানে কি বলা আছে, ভগবান বলছেন যা শাস্ত্র বিধি উৎসর্জ, যে এই প্রকার শাস্ত্র নির্দেশিত বিধিকে পরিত্যাগ করে নিজের কামনা বাসনা চরিতার্থ করে সে এই জগতে সিদ্ধি পাবে না, সুখ পাবে না, কি মৃত্যুর পর পরম গতি লাভ করবে না। তসমাৎ শাস্ত্রার্থম প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত, এই ষোলশ অধ্যায়ের শেষ শ্লোক তিনি বলছেন, তসমাৎ অতএব শাস্ত্র প্রমাণম তে কার্য অকার্য ব্যবস্থিত, সবসময় শাস্ত্র প্রমাণ অনুসারে কোনটা করণীয় কোনটা অকরণীয় এটি বিচার করতে হবে। জ্ঞান্ত শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুম অহর্ষি, কোনটি করণীয় কোনটি অকরণীয় সবসময় শাস্ত্র বিধি পালন করে করতে হবে। সেভাবে শাস্ত্রতে আমাদের দুই প্রকারের করণীয় কর্ম বলা হয়েছে, একরকমের কর্ম বলা হয়েছে এই কর্ম কর তাহলে এই জীবনে এইখানে সুখী হতে পারবে, এই জগতে সুখী হয়ে থাকতে পারবে। তো আমাদের এই জগতে সুখী হয়ে থাকতে চাই, দুঃখী হয়ে থাকতে চাই, সুখী হয়ে থাকতে চাই, তাই না? তো জীবনের লক্ষ্য কি, আমাদের সুখী হয়ে থাকা এই জগতে, না নাই জীবনের লক্ষ্য কি, জগতে সুখী হয়ে থাকা না আর কি, হ্যাঁ এই সুখী হয়ে থাকা জীবনের লক্ষ্য নয়, হওয়া উচিত নয়। সেটা ভগবান দুই প্রকার ধর্ম দিয়েছেন, একরকমের ধর্ম পালন কর এই জগতে সুখী হয়ে থাকবে, আরেকটি ধর্ম পালন কর এই জগৎ থেকে নিস্তার লাভ করবে। যারা বুদ্ধিমান ব্যক্তি এই জগতে সুখী হয়ে থাকবার জন্য প্রয়াস করেন, যেরকম প্রভুপাদ দৃষ্টান্ত বলছেন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, জেলখানা আছে, জেলখানায় এ ক্লাস বি ক্লাস সি ক্লাস তিন প্রকারের কয়েদি আছে, সি ক্লাস কয়েদি তারা কি করবে, তারা সেলে থাকবে, তারা ভালো খেতে পাবে না, তারা কঠোর সে কাজ করতে দেবে সি ক্লাস কয়েদি, আর বি ক্লাস কয়েদি কি ভালো খাবার পাবে, ভালো বেড পাবে, বেলুনধারী গিয়ে বি ক্লাস কয়েদি হয়েছিল, হ্যাঁ আমি তো কে রকম রাখলে না, ভালো বেড দিয়েছে, পলাও খাতে দিচ্ছে, চা নিয়ে দিচ্ছে, ভালোই দিচ্ছে ওখানে জেলখানা, তারা বি ক্লাস কয়েদি, আর এ ক্লাস কয়েদি কি, আরো ভালো স্যার, এসি রুমে থাকবে, টেলিভিশন, রেডিও, মেডিকেল চেক আপ, এ ক্লাস কয়েদি। তো কোন প্রকার কয়েদি ভালো, এক না বিনাশি, কোনটাই না, এ হোক বা বি হোক বা সি হোক, কিন্তু আমরা চাইছি না ওটা ধর্ম পালন করবো, এ ক্লাস কয়েদি থাকবে এখানে, খুব ভালো, এই জগতে সুখে থাকা মানে কি, এ ক্লাস কয়েদি থাকা না, এ ক্লাস কয়েদি, ভগবানের সেবা করলে তাহলে এই জগতে থাকবে বা কেন, সে ভগবানের সেবা করবে সেই জগতে থাকবে কেন, সেটা এখানে থাকবেই না, তার জন্য পরমানন্দ অপেক্ষা করে বসে আছে, বুঝতে পারছেন? তো ভগবত ধামে গিয়ে ভগবানের সেবার, প্রত্যক্ষ সেবার সুযোগ পাবে, দিব্য শরীর পাবে, হ্যাঁ, তো এই সুখে চাইবে না, তার পক্ষে এটা তুচ্ছ হবে। তো সেই জন্যই আমাদের কি যে কৃষ্ণের সংসার কর, অনাচার জীবে দয়া কৃষ্ণা। তাই গুরু মাস বলছেন সংসার ছাড়তে বলা হচ্ছে না, সংসার কর, কৃষ্ণের সংসার কর। তো কি ছাড়তে বলা হচ্ছে তাহলে? অনাচার পরিত্যাগ, অনাচার ত্যাগ কর, আর প্রতিটি জীবের প্রতি দয়া কর, প্রতিটি জীবের প্রতি, আর কৃষ্ণ নাম কর। এটি জীবের পরম ধর্ম, এই কলিযুগ আর অন্য কোন ধর্ম নেই, এটাই আসল ধর্ম। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, এটা যদি করবে তার জীবনের পরম ধর্ম সে পালন করতে পারে। তো ভালো, আপনার ঘর বাড়ি ছেড়ে অতদূর এখানে এসেছেন, কিন্তু এখানে এসে যে ভগবানকে ধরে রেখেছেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেক লোক আমাকে বলে যে মহারাজ ভারতে আমরা ইসকনকে জানতাম না, ভালো বুঝতাম, এখানে এসে আমরা ভক্ত হয়ে গেছি, মানে এখানে এসে বেশি ঝুল ঝামেলা নেই, পরিবারে ঝামেলা নেই, সিঙ্গেল থাকছেন, আসতে দুই মাতাজি, এনে আমি বাংলাদেশে ভারতে থাকতাম হয়তো দুই পুরুষে থাকতো আর সবাই মাতাজি বসে থাকতো, এখানে সবাই পুরুষ। আমি যেখানে যাই কোরিয়াতে যাই, একটা মাতাজি নেই, সব বাবাজি, তারা আমাকে মানে মহারাজ আপনি যা পড়াবেন এখনই পড়ান আমাদেরকে, আমার একবার দেশে ফিরে গেলে সে বহু বাচ্চা একে মেডিকেলে নিয়ে যাও, এই সবজি বাজার করতে যাও, এখানে আমাদের কোনো ঝামেলা নেই, শুধু কাজ করি, সারাদিন টিভি দেখি বসে বসে, এখন সময় আছে আমরা হয় কথা শুনতে পারি। তা আপনারা ওই দিকে ভালো ভাগ্যবান আছেন, সেইখানে আছেন, যখন ফ্রি টাইম পাবেন এই ভগবানের কথা আলোচনা করবেন, ঠাকুর নাম করবেন, আস্তে আস্তে পরিবার লোকেদেরকে এই ভক্তি লাইনে নিয়ে আসবেন, তাহলে আপনি যে শুধু ধর্ম পালন করছেন তা না, এটা আপনি আত্যন্তিক ধর্ম, পরম ধর্ম পালন করছেন, ভক্তি লাইনে আছে, পরম ধর্ম পালন করছেন। আমি তো দেখতে পাচ্ছি এই মিডিল ইস্টে সব জব কন্ট্রাক্ট আসছেন, কাজ চার বছর পাঁচ বছর, আর যখন এখানে কেউ আস চার পাঁচ বছরের মধ্যে এদের ফান্দে পড়ে আছে, আমাদের এদের জাল পেতে রেখেছে, কে এখানে আসলেই এদিকে টানবে, হ্যাঁ ভক্তি লাইনে আনবে, তা ভক্তি লাইনে এখানে আসে যখন দেশে ফিরে যাচ্ছে, আবার তারা আবার সে গ্রামে গ্রামে শুরু করে দিয়েছে সেখানে, হ্যাঁ তার এখান থেকে এসেই ভক্ত হয়ে যাচ্ছে, তা গ্রামে ফিরে গিয়ে তারা আবার ভক্তি করছে, সেটা প্রভুপাদের অসীম মহিমা, তাই না? এই ব্যবস্থা না থাকলে আপনারা তো এখানে এসে শুধু চাক চক্কে দেখে ভালো করে মদ মাংস খেয়ে এটা একদম মাতাল হয়ে পড়ে থাকতেন, এখানে প্রভুপাদ সুন্দর সিস্টেম করে দিয়েছেন, গুরু মা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, তা আপনারা আসতে পারছেন, একটু সুন্দর হরি এখানে ঘর জগন্নাথের মন্দির বানিয়ে দিয়েছেন, খুব সুন্দর পরিবেশ। তো এইভাবে আমরা অত্যন্ত কৃতজ্ঞ ছিল প্রভুপাদের কাছে, যে প্রভুপাদ সুন্দর একটি পরিবার তৈরি করেছেন, যে পরিবার মধ্যে আমার সবাই যুক্ত হয়, কোন দেশের কোন জাতির কোথাকার ব্যাকগ্রাউন্ড ঠিক ঠিক না নেই, কিন্তু আমরা সবাই একটি পরিবারের অন্তর্ভুক্ত হয়েছি, করে আমাদের জীবনকে সফল করতে পারি। জয় শ্রী প্রভুপাদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।